You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুধবার 11ই মে। আপনারা শুনছেন রেডিও 4EB 98.1 FM। সবসময় আমরা বলি সাথে থাকুন, শুনতে থাকুন আমাদের এই রেডিও প্রোগ্রাম। আজকের অনুষ্ঠানে আছি আমি অর্চি এবং প্যানেলে আছেন যথারীতি সুমিত ভাইয়া। আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। যারা আমার আগের প্রোগ্রামটি শুনেছিলেন তারা জানেন যে আমরা এই একটা নতুন ধরনের প্রোগ্রাম শুরু করার কথা বলেছিলাম, যার নাম ছিল আপনার স্বাস্থ্য, যেখানে আমরা প্রতি মাসে চেষ্টা করব এরকম একটা প্রোগ্রাম করার, যেখানে আমাদের সঙ্গে একজন ডক্টর থাকবেন, আমরা তার বিষয়ে জানব, তার সাথে কথা বলব এবং আপনাদের সুযোগ থাকছে যে আপনারা আমাদের লাইভ ফোন করে আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞেস করতে পারেন এবং আমাদের সঙ্গে যে ডক্টর থাকবেন তিনি তাৎক্ষণিকভাবে সেটার উত্তর দিবেন। সেরকমই একটি অনুষ্ঠান আজ আমরা উপভোগ করতে যাচ্ছি। গত অনুষ্ঠানে আমরা এরকম ভাবেই শুরু করেছিলাম, যেটাতে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর মাসার। সেদিন আমরা হেপাটো বিভিন্ন ডিজিজ নিয়ে আমরা জেনেছিলাম, তো সেরকমই আজকে আমরা একটি অনুষ্ঠান করছি। আজকে আমাদের সাথে আছেন ডক্টর ফাতেমা আশরাফি, অত্যন্ত অভিজ্ঞ এবং ভীষণ যোগ্য অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট, যার অভিজ্ঞতার বয়স 20 ছাড়িয়েছে। অস্ট্রেলিয়াতে কাজ করার আগে তিনি বাংলাদেশ, ইরান, ইউকে, নিউজিল্যান্ডে বহু বছর ধরে কাজ করে এসেছেন। বহু বছর এসব দেশে উনি ওনার চিকিৎসা সেবা প্রদান করেছেন। তিনি কুইন্সটন হেলথের আন্ডারে কাজ করেছেন 2006 সাল থেকে। রকহ্যাম্পটন বেস হসপিটালে সিনিয়র স্টাফ স্পেশালিস্ট এবং অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট হিসেবে তিনি কর্মরত ছিলেন সুদীর্ঘ 7 বছর ধরে। তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান এবং গর্বিত বোধ করেন অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে, যেখানে হয়তো পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, সেসব জায়গায় চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ পেয়ে, যা তিনি পেয়েছেন ফ্লাইং গাইনোকোলজিস্ট হিসেবে কাজ করার মাধ্যমে। শুধু চিকিৎসা সেবাতেই তিনি তার কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখেননি, শিক্ষকতা তার প্যাশন। মেডিকেল স্টুডেন্ট, জুনিয়র মেডিকেল স্টাফ, এমনকি তার রোগীদেরকেও তিনি সর্বদা শিখিয়ে আসছেন নতুন কিছু। তিনি সিনিয়র লেকচারার এবং শিক্ষক হিসেবে ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের স্কুল অব মেডিসিনে নিয়োজিত আছেন। এছাড়াও তিনি পরীক্ষক হিসেবে আছেন অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল এবং রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব অবস্টেট্রিক্স এবং গাইনোকোলজিক্যাল বোর্ডেও। এছাড়া আমরা যেমন আপনাদেরকে বলেছিলাম যে সোসাইটি অব বাংলাদেশি ডক্টর্স কুইন্সল্যান্ডের কাজ কি এবং তারা কি করে আসছে, সেই সোসাইটি অব বাংলাদেশি ডক্টর্স কুইন্সল্যান্ডের সায়েন্টিফিক সেক্রেটারি ডক্টর ফাতেমা আশরাফি। তিনি নিয়মিত আয়োজন করে আসছেন বিভিন্ন রকম সায়েন্টিফিক সেমিনার। এছাড়াও আমার মতো যারা এমসি পরীক্ষার্থী আছে তাদের জন্য নিয়মিত সেশন তিনি পরিচালনা করে আসছেন। বিশাল পরিব্যাপ্তি ডক্টর ফাতেমা আশরাফির বিভিন্ন কর্মকাণ্ড, গবেষণা এবং পড়াশোনায়। ডক্টর ফাতেমা আশরাফি বিভিন্ন ভাষায় অত্যন্ত দক্ষ এবং সাবলীল। বাংলা এবং ইংলিশ ছাড়াও হিন্দি, উর্দু, পাঞ্জাবি এবং পার্সিয়ানেও রয়েছে তার অসামান্য দক্ষতা। আজ আমরা কথা বলব ডক্টর ফাতেমা আশরাফির সাথে এবং শুরুতে আমি একটু বলে নিই যে আজকে আমাদের যে বিষয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। এর সম্পর্কে আমরা ডক্টর ফাতেমার কাছ থেকে জানব এবং শুনব এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর পেয়ে যাব। তো কথা বলছি ডক্টর ফাতেমা আশরাফির সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ভালো আছি, অনেক ধন্যবাদ
আপনাকেও। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। তো আমি যেরকম বলছিলাম আমার শ্রোতা বন্ধু যে আজ আমরা অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে কথা বলবো, তো প্রথমে আপনার কাছে জানতে চাইব যে অ্যান্টিনেটাল কেয়ার বলতে আমরা কি বুঝি।
তার আগে সব দর্শক শ্রোতাকে আমি ইসলাম আলাইকুম এবং শুভ সন্ধ্যা জানাচ্ছি। অ্যান্টিনেটাল কেয়ার অ্যাকচুয়ালি মানে হচ্ছে সুস্থ বাচ্চা এবং সুস্থ মা, এবং অস্ট্রেলিয়াতে অ্যান্টিনেটাল কেয়ার অত্যন্ত সুন্দরভাবে অর্গানাইজড। এম থাকে একটা নয় মাসে একটা এভাবে কেয়ার দেব যেন উই গেট আ হেলদি বেবি এন্ড আ হেলদি মাদার, এবং কেয়ারের সময় কোন হাই রিস্ক কেস যদি থাকে, যেমন কারো হাই ব্লাড প্রেশার আছে বা ডায়াবেটিস বা বাচ্চা ছোট গ্রো হচ্ছে বা বড় গ্রো হচ্ছে, ওদেরকে ডিটেক্ট করে হাসপাতালে স্পেশালিস্ট কেয়ারে পাঠানো যাতে সুযোগ্য যত্ন নেওয়া যায়। তো একটা ইম্পর্টেন্ট কথা উঠছেই, আমরা যদি একটা গাছও লাগাই, দেখো আমরা চিন্তা করি যে গাছটা কি হবে, গাছের মাটিটা কেমন হবে, সারটা কেমন হবে, পানি আছে কিনা, সানলাইট আছে কিনা, ফার্টিলাইজার আছে কিনা, তবে সেভাবে ন্যাচারালি মানুষের মানে মানুষের সন্তান প্রেগনেন্সি বা জন্মের সময়ও চেষ্টা করা উচিত যেন তার এবং তার ফ্যামিলির যেন মার যেন ভালো যত্ন হয় এবং সে যেন খাওয়া দাওয়া ভালো থাকে। নেপোলিয়ন বোনাপার্টের মতো গ্রেট লিডার বলে গেছেন যে গিভ মি ইউ নো হেলদি মাদার হেলদি বেবি, গিভ মি আ হেলদি মাদার অ্যান্ড আইল গিভ ইউ আ হেলদি নেশন। সো এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে হয়তো অ্যান্টিনেটাল কেয়ারটা এত সুন্দর করে অর্গানাইজ না, এবং সেই জন্য ম্যাটারনাল মর্টালিটি বা প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশন হয় এবং ডেলিভারির সময় মা এবং বাচ্চা মারাও যায়। কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অ্যান্টিনেটাল কেয়ারটা অত্যন্ত সুন্দরভাবে অর্গানাইজড আর কি। এবং আরেকটা জিনিস কি, যে অ্যান্টিনেটাল কেয়ার কিন্তু শুধু প্রেগনেন্ট হলেই শুরু হয় না, অ্যাকচুয়ালি প্রেগনেন্সির আগে শুরু হয়। এটাকে আমরা বলি প্রিকনসেপশন কেয়ার বা প্রি প্রেগনেন্সি কাউন্সিল। ইভেন যারা একদম নর্মাল ইয়াং মহিলা মানে 20-40 মধ্যে হচ্ছে বেস্ট টাইম মাদার হওয়ার জন্য, তাদেরকেও আমরা বলি যে ডাক্তারের কাছে প্রিকনসেপশন কাউন্সিলিং এর জন্য যাওয়ার জন্য। এদেশে তো জেনারেল প্র্যাকটিশনারের সুন্দর ব্যবস্থা আছে।
আপনি প্রিকনসেপশন কেয়ার নিয়ে বলছিলেন, তো আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি বললেন এর মানেটা কি, কিন্তু এর মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হওয়া উচিত?
আচ্ছা, একদম যাদের কোন অসুখ বিসুখ আছে ওদের তো সেগুলো নিয়ে পরে আলোচনা করব, কিন্তু একদম নর্মাল ইয়াং হেলদি উমেনের জন্য কিছু লাইফস্টাইল ফ্যাক্টর মানে কি খাবে, কিভাবে চলবে, যদি স্মোকিং করে তাহলে স্মোকিং বাদ দিতে হবে, অ্যালকোহল একদম খাওয়া যাবে না, নিউট্রিশনের উপর আমরা অ্যাডভাইস দিই, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড যেমন এক্স রে বা রেডিয়েশন কতটুকু নেওয়া যাবে, হ্যাঁ, আর ভ্যাকসিনেশন স্ট্যাটাসটা আমরা ইউজুয়ালি চেক করি, পার্টিকুলারলি যেন চিকেন পক্স আর রুবেলাটা। রুবেলাটা তো একটা সিম্পল অসুখ, মায়ের হয়তো বুঝতেও পারেন একটা ঠান্ডা সর্দি কাশির মতন আর কি, কিন্তু প্রেগনেন্সিতে যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার সিরিয়াস এফেক্ট হতে পারে, ইনক্লুডিং যেমন ডেফনেস বা ছোট মাথা। সেটার জন্য আমরা এটার জন্য একদম নিয়মিতভাবে চেক করি এবং দরকার লাগলে ভ্যাকসিনেশন দিয়ে নেই। তবে একটা কথা এখানে, যে ভ্যারিসেলা এবং ভ্যারিসেলা মানে চিকেন পক্স আর মিজেলস, এইগুলো যেহেতু লাইভ ভাইরাস, এই ভ্যাকসিনগুলো যদি দেই আমরা মেয়েদেরকে, আমরা বলি যে নেক্সট 4-5 সপ্তাহ প্রেগনেন্সির জন্য প্রেগনেন্সি ডিলে করতে। এছাড়াও নিউট্রিশনের মধ্যে ইম্পর্টেন্ট অ্যাডভাইস হল ফলিক অ্যাসিডটা শুরু করতে 3 মাস আগে থেকে, লো রিস্ক থাকলে 0.5 মিলিগ্রাম ছোট ডোজ, কিন্তু যদি হাই রিস্ক থাকে যেমন ডায়াবেটিস কিংবা এপিলেপসির ওষুধ খাচ্ছে কিংবা ওয়েট বেশি, তাহলে আমরা হাই ডোজ যেমন 5 মিলিগ্রাম বলি। আয়োডিনটা যেন খায়, ঠিক মতো যেন বিশ্রাম নেয়, রাতেবেলা যেন অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুম হয়, এবং এটার জন্য তো শুধু মেয়ে নিজে করলে চলবে না, তার ফুল ফ্যামিলি। বাংলাদেশে এদেশে অনেক মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বাংলাদেশে শ্বশুরবাড়ি ফ্যামিলি আত্মীয় স্বজন সবার উপর অনেক ডিপেন্ডেন্ট, সবারই এটা খেয়াল রাখতে হবে। এবং এটা বলতে যে আমার মনে পড়ছে একজন বিখ্যাত সায়েন্টিস্টের কথা, ব্রিটিশ সায়েন্টিস্ট ডেভিড বার্কার, উনি 1990 একটা রিসার্চ পাবলিশ করছেন ফিটাল প্রোগ্রামিং, যে বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় সেই সময় সে যদি ঠিক মতো খাওয়া দাওয়া না পায়, কারণ খাবার নিউট্রিশন তো সব পাচ্ছে মায়ের কাছ থেকে, ছোট গ্রো হয় বা কোনো প্রবলেম হয়, অ্যাডাল্ট লাইফে অনেক ডিজিজ যেমন ব্লাড প্রেশার, হাইপারটেনশন এবং ডায়াবেটিস এগুলো, এবং আরো করোনারি হার্ট ডিজিজ, এগুলো অনেক কিছু হয়। এবং এইটা ডেভিড বার্কার দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইংল্যান্ডে লো সোশিও ইকোনমিক এরিয়াগুলোতে যেগুলো ছিল সেটাতে 50-60 ইয়ার্স লেটার ওই এলাকাগুলোতে উনি ইনভেস্টিগেট করে দেখছেন যে ওদের এসব অসুখ বিসুখ অনেক বেশি। এই ব্যাপারে আমি একটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই, যে আমাদের ধর্মে, ইসলাম ধর্মেও একই কথা বলা আছে। 1400 বছর আগে আমাদের নবীজি বলে গেছেন একই কথা। উনার কাছে একজন আসছিলেন, একটা মানুষ 6 বছরের একটা বাচ্চা নিয়ে, যে আপনি একটু অ্যাডভাইস করুন বাচ্চাকে কিভাবে পড়াশোনা করাবো বা কিভাবে গাইড করব। তো নবীজি গাইড করলেন এবং বললেন যে একটু দেরি হয়ে গেছে, এডুকেশনটা বাচ্চার এডুকেশনটা শুরু হবে যখন ওর মা ওকে নিয়ে প্রেগনেন্ট ছিল আর কি, এবং নিউট্রিশন কি খাবে এবং খাবার যে কত ইম্পর্টেন্ট এটা এত বেশি এমফেসিস দেওয়া আছে। আপনারা জানেন যে আসছে পবিত্র মাহে রমজান আগামী মাসে, এবং রমজান মাসে মেয়েদেরকে, গর্ভবতী প্রেগনেন্ট মেয়েদেরকে রোজা রাখতে না করা হয়েছে যাতে বাচ্চা ঠিক মতো নিউট্রিশন পায়। এবং তিনটা ইম্পর্টেন্ট ফ্রুটের কথা খুব বলা আছে আর কি ইসলামে, আমার কাছে ভাল লাগছে ফ্রুটগুলো, সেজন্য আপনাদেরকে বলছি। নবীজি পার্টিকুলার ইনস্ট্রাকশন দিয়েছেন প্রেগনেন্সিতে ডেটস মানে খেজুর, ওয়াটারমেলন এবং বেদানা অথবা পমিগ্রেনেট খেতে আর কি। তো অ্যাকচুয়ালি এগুলো অত্যন্ত ভালো ফ্রুটস, যেগুলোর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি অনেক কিছুই আছে আর কি।
আমরা জানলাম প্রি কনসেপশন কেয়ার সম্পর্কে। তো ডক্টর ফাতেমা আশরাফের কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হল যে অনেক মহিলার মনে এটা নিয়ে একটা কনফিউশন কাজ করে যে পুরো গর্ভকালীন সময় সে কতগুলো আল্ট্রাসাউন্ড অথবা স্ক্যান করবে, এই সম্পর্কে আপনি যদি আমাদের একটু বলেন।
খুব সুন্দর প্রশ্ন। তো প্রেগনেন্সিতে অ্যান্টিনেটাল কেয়ার আমাদের এই দেশে যেভাবে অর্গানাইজড সেটা হলো যে আমরা তো ফুল নয়টা মাসকে তিনটা ট্রাইমেস্টারে ভাগ করি, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এন্ড থার্ড, প্রত্যেকটা ট্রাইমেস্টার আবার 12-14 weeks এরকম। তো ফার্স্ট ট্রাইমেস্টারে দুটো ইম্পর্টেন্ট স্ক্যান করা হয়, একটা হলো ডেটিং স্ক্যান। হ্যাঁ, প্রেগনেন্সির যে ডিউরেশনটা ইউজুয়ালি স্ক্যানের আগেকার যুগে আর কি, হ্যাঁ একদমই পুরো পিরিয়ড দিয়ে ধরা হইতো আর কি, 9 months and 10 days। তো পিরিয়ডও অনেক সময় অনেকের রেগুলার থাকে, আর ইউজুয়ালি দুইটা পিরিয়ডের মাঝামাঝি সময় অভুলেশন হয়, কিন্তু সবসময় কিন্তু আজকাল দেখা গেছে যে অভুলেশন ঠিক ওই টাইমে হয় না। এবং ডেটিং স্ক্যানটা থাকলে আমরা এক্স্যাক্টলি 6-7 weeks করি, যাতে প্রেগনেন্সিটা কতটুকু, ফিটাল হার্টটা আছে কিনা সব দেখা যায়। এবং ডেটিং স্ক্যানটা থাকলে পরবর্তী স্ক্যান, পরবর্তী টেস্ট, পরবর্তী ডেলিভারি, প্রি টার্ম, অনেক কিছু সেটার উপর ডিপেন্ড করে। যেমন কারো বাচ্চা আগে হইল, আমরা তো ডেটিং স্ক্যানটা থাকলে এক্সাক্ট ডেটটা বুঝতে পারি, কিংবা ডেলিভারির সময় ইউজুয়ালি পার্টিকুলারলি ফার্স্ট প্রেগনেন্সিতে 7-10 দিন অনেক সময় ডেট পার হয়ে যায়। তো ডেটিং স্ক্যানটা না জানা থাকলে তো আমাদের পক্ষে বোঝাই সম্ভব না যে আমরা কখন তাকে ডেলিভারি করাবো, কারণ 10 দিন পার হয়ে গেলে আবার বাচ্চার জন্য খুব হাই রিস্ক হয়ে যায়। তাহলে ওটা হলো ফার্স্ট স্ক্যান, ডেটিং স্ক্যান। হ্যাঁ, সেকেন্ড স্ক্যানটা 11-13 weeks এর মধ্যে করা হয়, যেটা অ্যাকচুয়ালি একটা স্ক্রিনিং স্ক্যান, যেটা ডাউন সিনড্রোম এবং অন্যান্য প্রবলেম যা বাচ্চার হতে পারে সেগুলোর জন্য স্ক্রিন করা হয় আর কি। এটাতে ইউজুয়ালি ওই স্ক্যানটাতে বাচ্চার নেক বা গলার থিকনেসটা সঙ্গে কিছু ব্লাড টেস্ট করা হয় আর কি। হ্যাঁ, আর আরেকটা থার্ড স্ক্যান যেটা করা হয় সেকেন্ড ট্রাইমেস্টারে 18-20 সপ্তাহের মাঝখানে, এই স্ক্যানটা একটু দীর্ঘ টাইম নিয়ে প্রায় আধা ঘন্টা, সেজন্য অনেক আগে থেকে বুকিং দিতে হয় এটার জন্য, যেটাতে বাচ্চার মাথা, হার্ট, লাংস, পা, স্টামাক সবকিছু কেমন আছে, প্লাস প্লেসেন্টা বা কোথায় আছে, প্লেসেন্টাল পজিশনটা সুন্দর করে চেক করা হয়, এবং সার্ভিক্স বা যেটা হলো জরায়ুর মুখ ওটার লেংথটাও দেখা হয় আর কি। কারণ সার্ভিক্স তো ছোট থাকলে বুঝতেই পারতেছেন ইউটারাসের মুখ হলো সার্ভিক্স, ওরা যদি ছোট থাকে তাহলে আমরা জানি যে তার খুব চান্স আছে আগে লেবারটা হয়ে যাওয়ার, তাহলে আমরা ইমিডিয়েট স্টেপস নিতে পারি যাতে ওটাকে প্রিভেন্ট করা যায় আর কি। তো নর্মাল প্রেগনেন্সিতে এই তিনটা স্ক্যান একদম কম্পালসারি, কিন্তু কারো যদি কোনো ঝামেলা থাকে, বাচ্চা ছোট গ্রো করতেছে, বড় গ্রো করতেছে, বা কোনো প্রবলেম, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এপিলেপসি, অন্যান্য অসুখ, হ্যাঁ নিউরোলজিক্যাল কোনো প্রবলেম, তাহলে ডিপেন্ড করে আরো বেশি স্ক্যান, বা যেমন টুইন্স যদি থাকে তাহলে আরো বেশি স্ক্যানও লাগে। ইউজুয়ালি গ্রোথ স্ক্যান গুলা, বাচ্চার গ্রোথটা কেমন হচ্ছে ওইটা আমরা ফোর্টনাইটলি মানে 2 সপ্তাহ পরপর করি, তবে কোনো সমস্যা না থাকলে অ্যাটলিস্ট 3টা স্ক্যান করা হয় আর কি।
আমাদের কাছে আজকে এই বিষয়টি ক্লিয়ার হলো যে আসলে পুরো প্রেগনেন্সিতে ঠিক কয়টি স্ক্যান করানো উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফাতেমা আশরাফিকে। চলুন শ্রোতা বন্ধুরা, এবার একটি আমরা গান শুনে আসি। এবার আমরা শুনব পুনমের কণ্ঠে রাখবো কাকে বাঁধবো কাকে।
বাঁধবো কাকে, যাই কাছে বারবার ঘুরে ফিরে, ছাড়বো যাকে সেই ছেড়ে যায়, যে শুধু তাকে হাতটা বাড়ায়, ধরবো যাকে সেই ধরে রাখে আমাকে, রাখবো কাকে বাঁধবো কাকে, যাই কাছে বারবার ঘুরে ফিরে, ছাড়বো যাকে সেই ছেড়ে যায়, সে শুধু ডাকে হাতটা বাড়ায়, ধরবো যাকে সেই ধরে রাখে আমাকে। ¶¶
কেমন লাগলো গানটি শ্রোতা বন্ধুরা? আমরা কথা বলছিলাম অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে। তো ডক্টর ফাতেমা আশরাফি, আমি আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি, এবং সেটা হচ্ছে গর্ভকালীন সময় ডায়াবেটিস দেখা যায়, এটা একটা খুবই কমন, অনেকেরই হয়ে থাকে। এই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে জিডিএম অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা হওয়ার সম্ভাবনা কাদের মধ্যে বেশি, এবং হয়ে গেলে বা যাদের ধরেন গ্লুকোজ লেভেলটা একটু বেশি আসে, এটা প্রতিকারের উপায়টা কি?
খুব ভালো প্রশ্ন। ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস, ডায়াবেটিস কিন্তু অনেক মেয়েদের, আমি যে প্রিকনসেপশন কাউন্সেলিং বললাম না, কিছু কিছু মেয়েদের প্রেগনেন্সির আগেই ডায়াবেটিস থাকতে পারে, তো তাদেরকে সেজন্য প্রিকনসেপশন কাউন্সেলিং তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যাতে আমরা সুগার কন্ট্রোলটা তখন একদম নর্মালে নিয়ে আসি। তুমি তো জানো যে ডায়াবেটিস টাইপ 1, টাইপ 2, টাইপ 1, যেটা ইনসুলিন ছাড়া চলেই না, ওদেরকে খুব হাই কেয়ার নিতে হয়। এবং টাইপ টু আপনারা সবাই জানেন যে, স্পেশালি জিপি ভাইয়েরা জানেন যে ওনাদের কাছে হয়তো রুগীরা যাবেন, তো যে কোনো ওষুধেই থাক তাদেরকে ইনসুলিনে কনভার্ট করে, যাতে তখন সুগার কন্ট্রোলটা একদম নর্মাল থাকে আর কি। হ্যাঁ, কিন্তু জিডিএম যেটা, এটা কিন্তু একটা নতুন কনসেপ্ট, এটা হলো ডায়াবেটিসটা যেটা প্রেগনেন্সিতে ডেভেলপ করে। এটা গত 30-40 ইয়ার্স যাবৎ বা 50 ইয়ার্স যাবৎ লোকজন চিন্তা করতেছিল, কিন্তু এটার যে স্ক্রিনিং করা দরকার, এটার যে চেক করা দরকার এবং চেক করে যেটা চিকিৎসা করা দরকার, এইটা নতুন কনসেপ্ট। এবং এটাতে আমার দেশ অস্ট্রেলিয়া একটা লিডিং রোল রাখছে। একটা ট্রায়াল হয়েছে, বিরাট বড় ট্রায়াল, হ্যাপো, হাইপারগ্লাইসেমিয়া অ্যান্ড প্রেগনেন্সি আউটকাম স্টাডি, 23টা দেশ নিয়ে, 11,000 বেশি লোক নিয়ে, যেটাতে লিডিং রোল অস্ট্রেলিয়ার ছিল, যেটাতে একদম প্রমাণিত প্রুফ, কারণ আজকাল জানেন আমরা চেষ্টা করি মেইনলি এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করতে, প্রমাণ করা হয়েছে যে সুগার লেভেল হাই থাকলে বাচ্চার এবং মায়ের ক্ষতি হতে পারে আর কি। হ্যাঁ, এবং পরবর্তীতে এইসব বাচ্চারাই ফলোয়িং দ্যাট বার্কার্স হাইপোথেসিস, যেটা আমি আলোচনা করলাম, ওরা নিজেরাও ডায়াবেটিস এবং ওয়েট প্রবলেমে ভুগতে পারে আর কি। আচ্ছা, এখন জেস্টেশনাল ডায়াবেটিসটা হয় কেন? কারণ প্রেগনেন্সির সময় বাচ্চা সব নিউট্রিশন মায়ের কাছ থেকে পায়, অ্যান্ড পার্টিকুলারলি ব্রেন গ্রোথ এবং অন্যান্য জিনিসের জন্য একটা জিনিসই ইউজ করে, সেটা হলো সুগার বা গ্লুকোজ। সুতরাং নেচার বা প্রকৃতি এইভাবে প্রেগনেন্সিতে এইভাবে অ্যাক্ট করে, যাতে সুগার লেভেলটা, সুগারটা যাতে একটু বেশি থাকে, যাতে বাচ্চা প্লেসেন্টা থেকে ডিফিউশন হয়ে বাচ্চা যেন সুগার যেটা তার দরকার সেটা যেন পায় আর কি। প্লেসেন্টা কয়েকটা ইম্পর্টেন্ট হরমোন সিক্রিট করে, যেগুলোর নাম হিউম্যান প্লেসেন্টাল ল্যাক্টোজেন, কর্টিজল ইত্যাদি, এবং নর্মাল প্রেগনেন্সিতে মাদাররা সেটার জন্য কম্পেনসেট বা প্রতিকার করতে পারে তাদের প্যানক্রিয়াস। আপনারা জানেন যে প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রিট করে, এবং ইনসুলিনটা সুগার লেভেল কন্ট্রোলের জন্য ইম্পর্টেন্ট, তো তাদের ইনসুলিনের লেভেলটা বেড়ে যায়। কিন্তু 10-15% মেয়েদের ক্ষেত্রে সেটা রেসপন্সটা এনাফ না, তখনই তারা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে ভুগে আর কি। হ্যাঁ, এবং কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যাদের একটু বেশি হতে পারে, প্রেগনেন্সি ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর, সেজন্য আজকাল আমরা ইউনিভার্সাল স্ক্রিনিং করি, বলি না যে একে করব আর ওকে করব না। কিন্তু স্পেশালি কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলো হলো যে বয়স 40 উপরে, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস যদি থাকে দুই প্যারেন্টস এর, ওয়েট যদি একটু হাই থাকে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যদি থাকে, তারা যদি প্রিভিয়াস বাচ্চা যদি থাকে ডায়াবেটিস এর, প্রিভিয়াস প্রেগনেন্সিতে যদি ডায়াবেটিস হয়ে থাকে, কিংবা বাচ্চা যদি খুব বড় যেমন 4 কিলোর উপরে হয়ে থাকে, কিংবা যদি মেডিসিন খাচ্ছে যেমন কর্টিজল অথবা কোন অ্যান্টিসাইকোটিক মেডিকেশন, তো 10-15 বছর আগে শুধু এইসব মেয়েদেরকে চেক করা হতো, তো এরা ডেফিনেটলি প্লাস প্রেগনেন্সি ইটসেলফ রিস্ক ফ্যাক্টর। এখন আমরা যেটা করি, এইসব হাই রিস্ক গ্রুপটাকে যখন ডাক্তারের কাছে আসে তখনই আমরা একটা টেস্ট করি জিটিটি। এটা তো কারেন্ট, মানে গত 1 বছরে একটা বিরাট পরিবর্তন আসছে। ডাক্তার ভাইয়েরা যারা শুনছেন, ভাই বোনেরা, তারা জানেন যে গত 1-2 বছর আগে কোনো ফাস্টিং করা লাগতো না, একটা টেস্ট দিতাম আমরা, পলিকোজ টেস্ট, একটা সুগারের ড্রিঙ্ক খাইলে পরে 1 ঘন্টা পরে ব্লাড টেস্ট, সুগার লেভেল 7.8 থাকলে ফুল জিটিটি করা হইতো আর কি। তো এটাতে অনেক কিছু মিস হয়ে যায়, অনেক ফলস পজিটিভ থাকে, সেজন্য আজকাল ফর্মাল জিটিটি করা হচ্ছে আর কি, পুরো জিটিটি। তো হাই রিস্ক গ্রুপটাকে যখন তারা বুকিং এর জন্য ডাক্তারের কাছে আসে তখনই করা হয়, সেটা যদি অ্যাবনর্মাল হয় তাহলে তো ডায়াবেটিস, নর্মাল থাকলে 28 সপ্তাহে রিপিট করা হয়। কিন্তু নর্মাল প্রেগনেন্ট বা লো রিস্ক প্রেগনেন্ট ওমেনদেরকে 26-28 উইকস এর সময় আমরা এই টেস্টটা করি। এই টেস্টটা করার সঙ্গে সঙ্গে যেটা হয় আর কি, যদি ডায়াবেটিস ধরা পড়ে, এই জিটিটির ভ্যালু আছে, এবং ভ্যালুগুলো হলো নর্মাল লোকের, যারা নন প্রেগনেন্ট পুরুষ এবং মহিলা, ওই ভ্যালুগুলো থেকে অনেক ডিফারেন্ট। তো জিডিএম ডায়াগনোসিস হওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়াতে এত সুন্দর অর্গানাইজড যে একটা জিডিএম ক্লিনিক থাকে, যেখানে একটা ডায়াবেটিক মিডওয়াইফ থাকে, এক্সারসাইজ মানুষ থাকে, ডায়েটিশিয়ান থাকে এবং ডাক্তার থাকেন প্লাস মেডিকেল স্পেশালিস্ট থাকেন আর কি। তো সেখানে ওরা কিভাবে খাবে, মানে এরপরও আমি আগেই বলছি আপনাদেরকে যে সুগার ছাড়া তো চলবে না, বাচ্চার ব্রেনের একটাই ফুড সেটা হলো সুগার, সুতরাং সুগার খাইতেই হবে। সুতরাং কিন্তু সুগারটা একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের ফরমেট দেওয়া হয়, যেটা মানে ইমিডিয়েটলি বডিতে অ্যাবজর্ব হবে এভাবে না। ইউজুয়ালি ডায়েটটা বলি যে আমরা 30% কার্বোহাইড্রেট, 30% প্রোটিন, 30% ফ্যাট, জেন্টাল এক্সারসাইজ করতে হবে। যেসব সুগারে মানে যেসব খাবারে সুগারটা খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে, যেমন আইসক্রিম এবং কেক বিস্কিট, এগুলো অ্যাভয়েড করতে হবে আর কি। হালকা এক্সারসাইজ এবং ওই যে একটা ইম্পর্টেন্ট জিনিস জিডিএম এ যেটা হয়, টাইপ ওয়ান টাইপ টু তো আরো অনেক সমস্যা হতে পারে, জিডিএম এ যদি আপনারা বোঝার চেষ্টা করেন সুগারটা হাই, সুগারটা যাচ্ছে বাচ্চার শরীরে, তো বাচ্চার প্যানক্রিয়াসে তখন ইনসুলিন সিক্রিট করে, ইনসুলিন হলো গ্রোথ ফ্যাক্টর, সেটার জন্য বাচ্চাটা অনেক বড় হইতে পারে নর্মালের চেয়ে। তো অনেক বড় হলে সমস্যাগুলো, এক নম্বর ইম্পর্টেন্ট সমস্যা হলো যে ইন্ট্রাউটেরাইন ফিটাল ডেথ, মানে হঠাৎ করে বাচ্চা পেটের মধ্যেই মারা যেতে পারে যেহেতু বাচ্চার সাইজ বড়, পানিও বেশি থাকে, আর ডেলিভারির সময় তো বুঝতেই পারেন যে কত ধরনের কমপ্লিকেশন হতে পারে। নর্মাল বাচ্চা ডেলিভারি এত ডিফিকাল্ট একটা প্রসেস, তার উপর বাচ্চা যদি ওয়েট বেশি থাকে তাহলে তো ডেলিভারি অনেক সমস্যা হতে পারে, ইনক্লুডিং শোল্ডার টোল্ডার আটকে যাওয়া এবং সিজারিয়ান সেকশনের রেট অনেক হাই থাকে। তো আমরা যে নর্মাল খাওয়া দাওয়া এক্সারসাইজ এবং তার দিনে 3-4 বার সুগার চেক করতে বলি, তারপর অ্যাটলিস্ট তারপরেও যদি সুগার হাই থাকে তাহলে তো ওষুধ শুরু করতে হয় আর কি। তো ওষুধ ম্যাটফরমিন শুরু করা যায়, ম্যাটফরমিন যেটা আগে ছিল না এটা নতুন একটা জিনিস, এটা একটু অল্প সুগার হাই থাকলে রোগীদের জন্য ইজি, কারণ ইনজেকশন না তো মুখে খেতে পারে, রোগীরা কমফোর্টেবল ফিল করে। কিন্তু মোটামুটি একটু বেশি হাই থাকলে তখন ইনসুলিনে দিতে হয় আর কি। বাচ্চা যদি একটু বড় হচ্ছে কিংবা যদি মা যদি ইনসুলিনের উপর থাকে, তাহলে আমরা ওই 40 উইকস, মানে নর্মাল প্রেগনেন্সি তো প্রায় 40 উইকস, সেই পর্যন্ত ওয়েট করি না, 38 উইকসে ইউজুয়ালি ডেলিভারি করা ফেলা হয়, কারণ স্টিল বার্থের রেটটা হঠাৎ করে এত, মানে সাডেনলি স্টিল বার্থ হয়ে যায়, সেই রিস্কটা কেউই নিতে চায় না আর কি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রিভেন্টেটিভ মেডিসিন, যদি কারো জিডিএম থাকে তাহলে আমরা তার হাই রিস্ক, যে নেক্সট প্রেগনেন্সিতেও জিডিএম হবে এবং পরবর্তীতেও তাদের ডায়াবেটিস হবে, তাহলে একটা বিরাট ওয়ার্নিং তাদের জন্য। সুতরাং আমরা ডেলিভারির 6 সপ্তাহ পরে জিডিটি করতে বলি এবং বলি যে প্রত্যেক ইয়ারে যেন একবার জিডিটি করে, যাতে যদি ডায়াবেটিস হয় তাহলে 50-তে ধরা না পড়ে, যেন 40-তেই ধরা পড়ে, যাতে আগে ধরা পড়ে, যাতে প্রিভেন্টেড মানে ডায়াবেটিসের চিকিৎসা ভালো করা যায় আর কি।
আশা করি শ্রোতা বন্ধুরা, যাদের মনে এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল যে জিডিএমটা কি, কাদের হয়, কি করতে হবে, আমার মনে হয় তাদের কাছে আজকে পুরো কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। চলুন আমরা পরবর্তী গানটা এবার শুনে আসি। এবার আমরা শুনব কৃষ্ণকলির কণ্ঠে গাওয়া সাতকাহন।
Radio is a vital part of the Australian media landscape, providing a voice for unique, diverse and vibrant communities across the country. The recent federal budget has reduced funding for community digital radio, a move that puts all community digital radio services at risk. Show your support for live and local voices by signing the petition at keepcommunityradio.org.au. Help keep the community in your radio.
শ্রোতা বন্ধুরা, আমরা আজকে কথা বলছিলাম ডক্টর ফাতেমা আশরাফির সাথে, যিনি আজ আমাদের সাথে আছেন। আমরা কথা বলছিলাম অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে। তো ফাতেমা আশরাফির কাছে আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা জানছিলাম জিডিএম সম্পর্কে, জিডিএম নিয়ে তো কথা বললাম। আমি তাহলে পরবর্তী প্রশ্নে ডক্টর ফাতেমার কাছে যাচ্ছি। আমার প্রশ্ন ছিল যে যারা প্রেগনেন্সি প্ল্যান করছে, হ্যাঁ, অনেকে আছে যে ভাবছে যে ঠিক আছে আমি নেক্সট ইয়ারে প্ল্যান করব প্রেগনেন্ট হওয়ার, তো তাদের কি কি ভ্যাকসিন নেওয়া উচিত এবং যারা অলরেডি প্রেগনেন্ট তারা কি কি ভ্যাকসিন নিতে পারে? কারণ আপনি যেমন বললেন যে প্রিকনসেপশন কেয়ারে যে অনেক রকম ভ্যাকসিন আছে যেটা নেওয়া সম্ভব হয় না, কারণ ওগুলো লাইভ ভ্যাকসিন। তো তারা কি কি ভ্যাকসিন নিতে পারে এবং যারা প্ল্যান করছে তারা এখন থেকে কি নেবে?
ভালো প্রশ্ন। তো আমি তো আগেই প্রিকনসেপশন কাউন্সেলিং এ তো বলে দিয়েছি যে দুটা ভ্যাকসিন পার্টিকুলারলি দুটা জিনিসের জন্য টেস্ট করতে হবে, রুবেলা আর চিকেন পক্স। চিকেন পক্স হলো বসন্ত, তাই না? ওরা তো বড়দের এমন কিছু সমস্যা হয় না, কিন্তু ইউজুয়ালি মানুষের ছোটকালেই হয়ে যায়, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় যদি কারো চিকেন পক্স হয় তাহলে বাচ্চার সাংঘাতিক অবস্থা হতে পারে। আপনারা চিন্তা করেন, অর্গান ট্রান্সপ্লান্ট সম্বন্ধে তো অনেকেই শুনেছেন না, যে কোনো অর্গান বডি কত সুন্দর রিজেক্ট করে, কিন্তু বাচ্চা তো হাফ ফরেন, না হাফ ফাদারের অ্যান্টিজেন, টোটালি ডিফারেন্ট ইমিউন সিস্টেম, তাকে রিজেক্ট করতেছে না মানে প্রেগনেন্সির সময় মানুষটা ইমিউন সাপ্রেস থাকে আর কি। সুতরাং যে কোনো অসুখ খুব সাংঘাতিক আকার ধারণ করে এবং ওই প্লেসেন্টা পার হয়ে বাচ্চাকে যায়, বাচ্চাকে খুব সিভিয়ারলি এফেক্ট করতে পারে। সেই কারণে রুবেলা এবং ওই ভ্যারিসেলা যেটা, এই দুটা চেক করে নেওয়া ভালো। এবং যদি দুইটাতে মানে নেগেটিভ থাকে যে হয় নাই আগে, কিংবা ইমিউনিটি কমে গেছে, পার্টিকুলারলি রুবেলা, আগে যেটা আমরা ভাবতাম যে একবার ভ্যাকসিন নিলে সারা জীবন ইমিউন, ওটা আর এখন নাই, পার্টিকুলারলি কিছু কিছু অসুখের ক্ষেত্রে, যেটা আমি বলছি নেক্সট আবার বলছি, কিন্তু ফার্স্ট রুবেলাটা একই রকম আর কি। ধরেন ভ্যাকসিন নিলে যে সারা জীবন ইমিউনিটি থাকবে সেটা না, তাই প্রেগনেন্সির আগে চেক করতে হবে, নেগেটিভ থাকলে ভ্যাকসিন নিতে হবে, দুটা লাইভ। হ্যাঁ, এখন প্রেগনেন্সিতে যেহেতু ইম্পর্টেন্ট জিনিস ইনফ্লুয়েঞ্জা, প্রেগনেন্সিতে যদি কারো ফ্লু হয় তাহলে কিন্তু সাংঘাতিক অসুবিধা হতে পারে নিজের এবং বাচ্চার। এই অস্ট্রেলিয়াতে তো বেশ কয়েকটা এপিডেমিক গেল ফ্লু রিসেন্টলি, না যেমন দুই বছর আগে সোয়াইন ফ্লু, তখন সোয়াইন ফ্লুতে যে আমাদের কত মা কত অসুস্থ হয়েছে, কত বাচ্চা মারা গেছে। সুতরাং এই জন্য আমরা রিয়েলি রিকমেন্ড করি যেন প্রেগনেন্সিতে সেই সময়কার সিজনাল যে ফ্লু ভ্যাকসিনটা আসছে মার্কেটে সেটা যেন সবাই নেন। আবার এটা লাইভ ভ্যাকসিন না, সুতরাং এটাতে কোনো দুশ্চিন্তার ব্যাপার না। নেক্সট ভ্যাকসিনটা যেটা খুবই প্রয়োজন সেটা হলো হুপিং কফ। হুপিং কফ যদি ছোট বাচ্চার হয় তাহলে মানে এমন জোরে কাশি যে একদম বাচ্চা মারা।
ডক্টর ফাতেমা আশরাফ, আপনাকে আমি একটু মানে ধারণার জন্য বলছি, কারণ আমরা পেয়ে গেছি আমাদের প্রথম কলারকে। হ্যালো,
হ্যালো,
জি আসসালামু আলাইকুম। আপনি দর্শক, আপনার নাম বলুন এবং আপনার প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নিতু বলছি ফরেস্ট লেক থেকে।
হ্যাঁ নিতু,
আমার একটু ডক্টর আপুর কাছে কোশ্চেন হচ্ছে, আমি এখন এটা আমার ফার্স্ট প্রেগনেন্সি, আমি এখন 33 উইকস চলছে। আমার কোশ্চেনটা হচ্ছে এপিডিউরাল নিয়ে একটু, এপিডিউরাল কতটা সেফলি, আর ফিচার কি এপিডিউরাল কারণে অনেক সময় শোনা গেছে ব্যাক পেন হয়, এটা কি আসলেই সত্যি কিনা,
অসংখ্য ধন্যবাদ নিতু তোমাকে প্রশ্নটি করার জন্য, আর তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস অন এয়ার ফর ইউর ফার্স্ট প্রেগনেন্সি। তো আমরা ডক্টর ফাতেমা আশরাফির কাছে চলে যাব তোমার প্রশ্নের উত্তরের জন্য।
হ্যাঁ মিতু, আমরা অনেক ধন্যবাদ, আমরা ডাক্তাররা এবং প্রেগনেন্ট রোগীদের যারা কেয়ার নেই মানে মিডওয়াইফ হেলথ প্রফেশনাল অনেকে ইনভলভ, তো আমরা অবশ্যই চাই যে প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলার জন্য ডেলিভারির একটা পজিটিভ এক্সপিরিয়েন্স থাকে, যেন তারা বাচ্চা এনজয় করতে পারে। তো ডেলিভারিতে একটা পেন তো আসছেই, সেজন্য তো ইংরেজিতে নামটা লেবার হয়েছে, তাই না? তো নন মেডিকেল অনেক কিছু ইউজ করা যায়। এক নম্বর তো অস্ট্রেলিয়াতে অ্যান্টিনেটাল ক্লাস আছে, সেগুলো যদি যাও, রিল্যাক্সেশন টেকনিক, ব্রিদিং টেকনিক অনেক কিছু শেখায়। হালকা হালকা পেন তো তোমার যেমন হট ওয়াটার বাথ কিংবা আমাদের একটা টেন্স মেশিন থাকে আর কি, ওগুলো ইউজ করলে হয়। অ্যান্টোনক্স অ্যান্টোনক্স একটা মেশিন আছে যেটাতে নাইট্রাস অক্সাইড আর অক্সিজেন থাকে। নাইট্রাস অক্সাইড কিন্তু পেন রিলিফের জন্য খুব বিখ্যাত একটা মেডিসিন অনেকদিন থেকে আর কি। তারপরে পেথিনিন ইনজেকশন আছে, হ্যাঁ। তারপরেও যাদের মানে ব্যথা বা বেশি ভয় পায় বা অনেক সময় শুধু ব্যথার জন্যই না, যাদের বাচ্চার পজিশনটা রাইট না, আমরা অ্যাপিডুরাল রেকমেন্ড করি। তো অ্যাপিডুরালটা অবশ্যই একটু বড় হাসপাতাল হইতে হবে যেখানে এনেস্থেটিস্ট আছে, কারণ এনেস্থেটিস্ট দিবে অ্যাপিডুরালটা। আর অ্যাপিডুরালটা তো মানে কিভাবে বলবো, যেমন স্পাইনাল কর্ডে ঠিক মানে দুইটা ভার্টিব্রার মাঝখানে অ্যাপিডুরাল স্পেসে ইনজেকশনটা দেওয়া হয় আর কি, ইউজুয়ালি L3-L4 এর মাঝখানে। তো ব্যাকে বউ ওরকম কিছুই হয় না, শোনা তো যায় অনেকেই, কিন্তু ইউজুয়ালি ট্রেন ডাক্তার করলে কোন অসুবিধা হয় না। অ্যাপিডুরালটা কখন নিবা এটা তোমার প্রশ্ন ছিল আর কি। তো ইউজুয়ালি আমরা বলি যে 3-4 সেন্টিমিটার। জানো যে মানুষ যখন লেবারে যায় আর কি, নর্মাল লেবার যদি হয় তাহলে তো 10 সেন্টিমিটার পর্যন্ত ডায়লেট হয় না। তো আমরা রিকমেন্ড করি যে 3-4 সেন্টিমিটার, ইন কেস যদি লেবার মানে আগেরটা যদি ট্রু লেবার না থাকে। কিন্তু কেউ যদি মানে ধরো খুবই ভয় পাচ্ছে বা খুবই নার্ভাস, এক একজন তো ডিফারেন্ট, বা খুবই রেডি না। আরেকটা যেটা আমি নন মেডিকেল জিনিসগুলোর মধ্যে যেটা বলতেছিলাম যে সাপোর্ট পার্সন থাকা খুব দরকার, পাশে হাজবেন্ড, মা, ভাই বোন যাদের উপর রিলাই করা যায়, তাহলে কিন্তু পেন অনেক কম থাকে আর কি। তারপর যারা যদি খুবই নার্ভাস থাকে, খুবই ভয় পাচ্ছে, তাহলে অ্যাপিডুরাল তো অনেক আগেই দেওয়া যায় আর কি। লেবার শুরু হওয়ার আগেও আমরা অনেক সময় দেই, দিয়ে তারপরে হয়তো পানিটা ভাঙলাম আর কি, ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টান্সেস। কিন্তু ইউজুয়ালি কেউ যদি নর্মাল লেবারে আসে তাহলে 3-4 সেন্টিমিটারে অ্যাপিডুরালটা দেওয়া হয়। আমার আগে পিছিয়ে হয়ে যায় একটু, কারণ এনেস্থেটিস আসতে হবে, এনেস্থেটিস যদি ব্যস্ত থাকে আর কি, তো আসতে অনেক সময় দেরি। প্র্যাকটিক্যাল জিনিস বলতেছে আর কি, যেগুলো হাসপাতালে হয়। তো অ্যাপিডুরালের অ্যাকচুয়ালি ব্যাকে ওই ধরনের কোনো সমস্যা না, যেগুলো ভালো জিনিস এটার বেশি, একদম পেন ফ্রি লেবার, মা হাসতে হাসতে সুন্দর ডেলিভারি। আর ঠিক যখন বাচ্চা পুশ করার সময় তো পেন লাগবে, পেন না লাগলে তুমি বুঝবো কেমনে পুশ করতে হবে, তখন অ্যাপিডুরালটা একটু কমাই দিয়ে যেতে পুশ করতে পারো। আর ধরো যদি কোনো কারণে যদি একটা পেরিনিয়াল টিয়ার হলো,
জি ফাতেমা আশরাফি আমরা আপনার সাথে কন্টিনিউ করছি, আমাদের কাছে অলরেডি আরেকটি কল চলে এসেছে।
কোনো কারণে ধরো পেরিনিয়াল টিয়ার হলো বা বাচ্চা হওয়ার সময় মানে ডাক্তাররা সবসময় বলে কি, আমরা সবসময় বলি না যে আমরা পেসিমিস্টিক, রোগীর ভালো চাই, কিন্তু আমরা সবসময় বলি প্রেগনেন্সি ইজ রিয়েলি লো রিস্ক 6 উইকস আফটার ডেলিভারি, কারণ একদম নর্মাল বাচ্চা, সব ভালো, কিন্তু দেখা গেল প্লেসেন্টা আটকে গেছে। তখন অ্যাপিডুরালটা থাকলে পরে তো ইজিলি থিয়েটারে নিয়ে আমরা বের করতে পারি, হ্যাঁ, প্লেসেন্টাটাকে বের করতে পারি। কোনো কারণে সিজারিয়ান লাগলো, তাহলে নতুন করে কোনো অ্যানেস্থেসিয়া দেওয়া লাগে না, অ্যাপিডুরালটাকে টপ আপ করে সিজারিয়ানটা করা যায়। আচ্ছা, এগুলো হলো ভালো জিনিস। যেগুলো রোগী তোমাদের জানা দরকার সেটা হলো যে, হ্যাঁ, ব্যাক দিয়ে যেহেতু দেওয়া হয়, ব্যাকে ইউজুয়ালি হয় না, কিন্তু যেটা হয় যে ন্যাচারালি আমরা এখনো সেই অ্যাপিডুরালটা আবিষ্কার করতে পারি নাই, যেটা তোমার খালি মানে চেষ্টা চলতেছে যে পেনটাই শুধু অ্যাপিডুরালটা হেল্প করবে, কিন্তু মোটর ফাংশন যেমন চলা হাঁটা ওগুলো ঠিক থাকবে, কিন্তু ওইটা এখনো আমরা করতে পারিনি, চেষ্টা চলছে। সুতরাং এখন পেনের সঙ্গে সঙ্গে মোটর ফাংশনও থাকে না, সেটার জন্য যেমন একটা ক্যাথেটার ঢুকাইতে হয়, কারণ বাথরুম কখন লাগবে সেটা তো বলতে পারবা না, তাই না? আর নেক্সট যেটা অ্যাপিডুরাল দিলে করতে হয় সেটা তো হাঁটাহাঁটি করতে পারে না, শুয়ে থাকতে হয়, হ্যাঁ, কারণ অনেক সময় হাঁটাহাঁটি করলেও তো অনেকের ভালো লাগে আর কি, তাই সবার জন্য অ্যাপিডুরাল না। নেক্সট হলো যে আমরা ওই যে অ্যাপিডুরাল দিলে পরে বাচ্চার যে ইলেকট্রনিক ফিটাল মনিটরিং, ওই যে একটা বেল্ট দিয়ে যে লাগায় রাখি CTG বলি, ওটা একদম কন্টিনিউস লাগানো থাকে আর কি, হ্যাঁ। এবং বাচ্চাটা হলে হওয়ার পরে ধরো ওই পায়ের ফিলিং টিলিং আসতে একটু সময় লাগে আর কি। এগুলোই হলো অ্যাপিডুরালের ভালো এবং কিছু মন্দ জিনিস আর কি।
আচ্ছা, আমরা আশা করি নিতু তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আমরা একটু আগে একজন কলারকে পেয়েছিলাম, কিন্তু কলারের কলটি আমরা মিস করে ফেলেছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গানে। আমরা এখন একটি চমৎকার গান শুনে আসব, গানটি হচ্ছে ওরে নীল দরিয়া।
On time vaccination provides the best protection against life threatening diseases. But your child isn't fully protected if their vaccination is overdue, even if you've been on time in the past. So search for the free Queensland Health app, Vaccidate. Vaccidate helps you keep track of your child's vaccinations, lets you create a profile for your child, and sends appointment reminders to your phone. Search Vaccidate. Or for help getting up to date, talk to your GP. Authorised by the Queensland Government, Brisbane.
Sponsoring 4EB FM.
হ্যালো 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 শুনতে পাচ্ছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি প্রীতি বলছি ফার্স্ট লেক থেকে।
আচ্ছা,
আমার একটু প্রশ্ন ছিল ডক্টর ফাতেমার কাছে। যেসব মেয়েরা প্রেগনেন্সি অবস্থায় যাদের থাইরয়েডের মেডিকেশন নিতে হয়, ওই মেডিকেশনের জন্য প্রেগনেন্সিতে কি এর কোনো প্রভাব পড়ে অথবা এর কোনো সাইড এফেক্ট বা খারাপ কোনো দিক আছে কিনা?
আচ্ছা আপু,
একটু রিস্কি।
আপু, আপনি যদি শুরু একটু আমাদের বলে নেন যে আপনার কি, মানে যাদের কথা আপনি বলছেন, হাইপোথাইরয়েড না হাইপারথাইরয়েড, আপনি কোনটা সম্পর্কে জানতে চাচ্ছেন?
আমি হাইপোথাইরয়েড সম্পর্কে জানতে চাচ্ছি।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ প্রীতি আপু। আমি আপনার প্রশ্নটি ডক্টর ফাতেমা আশরাফের কাছে দিচ্ছি, উনি এর অ্যান্সার করবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
আচ্ছা প্রীতি, এটা কি আপনার পার্সন, মানে আপনার জন্য না আপনি জেনারেল জানতে চাচ্ছেন? আচ্ছা, এখন হাইপোথাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় জানেন তো? গলাতে, একদম ওই যে নেকের সামনে, নেকে আর কি। হ্যাঁ, তো থাইরয়েড গ্ল্যান্ডটা খুব ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড যে হরমোনটা তৈরি করে সেটার নাম হলো থাইরক্সিন। উদাহরণ দিচ্ছি, এটা কারের গাড়ির সঙ্গে, গাড়িতে যেমন তেল লাগে গাড়ি চালার জন্য, যেমন সেটা ধরেন হার্ট, কিন্তু ইঞ্জিন ওয়েল না থাকলে তো আর গাড়ি চলবে না। না তো থাইরক্সিনটা হলো এরকম, প্রত্যেকটা জিনিসের জন্য থাইরক্সিন দরকার, প্রত্যেকটা ফাংশনের জন্য, পার্টিকুলারলি ব্রেন ফাংশনের জন্য। হ্যাঁ, তো হাইপোথাইরয়েড যদি থাকে কেউ, তাহলে তাকে অবশ্যই থাইরক্সিন খেতে হবে। এবং ফার্স্ট 12 উইকস তো খুবই ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট 12 উইকস এ না খাইলে পরে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা ঠিক মতো হয় না। ও পরে যেটা হয়, পরেও দরকার, কিন্তু পরে তো বাচ্চার, মানে ফার্স্ট 12 উইকস বা ফার্স্ট ট্রাইমেস্টারে তো সব অর্গ্যান তৈরি হয়, তো 12 উইকস এর পরে বাচ্চার থাইরয়েডটা নিজেই, বাচ্চার থাইরয়েডটা নিজেই কিছু থাইরক্সিন প্রডিউস করা শুরু করে আর কি। তারপরেও তাকে থাইরক্সিন খেয়ে যেতে হবে মাকে রেগুলারলি, কারণ প্রেগনেন্সিতে খুব হাই মেটাবলিক কন্ডিশন, অনেক ফাংশন, অনেক কাজ করতে হয় মাকে, মার শরীরকে দ্বিগুণ তিনগুণ কাজ করতে হয়, সুতরাং বেশি থাইরক্সিন দরকার। এবং প্রেগনেন্সিতে থাইরক্সিনের নিডটা নন প্রেগনেন্ট অবস্থায় যা তার চেয়ে একটু বেড়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি। এবং এইটা আপনার ডাক্তার ইউজুয়ালি প্রত্যেক 3 মাসে বা কখনো 6 to 8 উইকস থাইরয়েড ফাংশন টেস্ট বলি আর কি, আমরা থাইরয়েডের টেস্টটা করি, টেস্টে করে থাইরয়েডের ডোজ, থাইরক্সিনের ডোজটা অল্প করে বাড়ানো হয় আর কি। তো ডেলিভারির পরে, ডেলিভারির সময়, এই দেশে তো সব হাসপাতালে শিশু বিশেষজ্ঞ থাকে, ওদেরকে জানাইতে হবে এটা, কারণ ওরা বাচ্চার থাইরয়েড ফাংশনটাও টেস্ট করবে, বাচ্চাকেও মনিটর করবে, এবং মায়ের থাইরক্সিনটা আবার ওই নন প্রেগনেন্ট, মানে প্রেগনেন্সির আগের যে কম লেভেল, ওই লেভেলে নিয়ে নিতে হবে আর কি। হ্যাঁ, কারণ বেশি থাইরক্সিন হলেও তো আবার বেশি মেটাবলিক ফাংশন, বেশি যদি কাজ করে সবকিছু, তাহলে তো মানুষের হাত পা ট্রেমর, কাঁপাকাঁপি, ওগুলো শুরু হয়ে যায় আর কি। তো সুতরাং থাইরক্সিনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ডোজ খেতে হবে আর কি।
অসংখ্য ধন্যবাদ ডক্টর ফাতেমা আশরাফি। আশা করি প্রীতি আপু, আপনি যে ফোন করেছেন, আপনার যে বিষয়ে জিজ্ঞাসা ছিল আপনি তার উত্তর পেয়ে গেছেন। ডক্টর ফাতেমা আশরাফি, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। অ্যান্টিনেটাল কেয়ার সবার কাছে আমার মনে হয় একটা কমপ্লেক্স বিষয় ছিল, যে কি করবে, কোন কোন টেস্ট দরকার, ভ্যাকসিনেশন কি নেবে, এবং যাদের ডেলিভারি টাইম চলে এসেছে এর প্রতিকারে তারা পেইন রিলিফের জন্য কি করে, সবাই কনফিউজ ছিল, অনেকেই থাকে আসলে। বাট আমার মনে হয় আজকে সবার কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়েছে। আমি রেডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাতে চাই আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আশা করি এরকম প্রোগ্রাম আমরা নিয়মিত করব এবং প্রত্যেকবার আমাদের সঙ্গে কেউ না কেউ থাকবেন, এবং আশা করি আগামী প্রোগ্রামে আমরা আপনাকে পাব।
শেষ কথা, হুপিং কফ ভ্যাকসিনের সময় হুপিং কফ ভ্যাকসিনটা সব প্রেগনেন্ট মেয়েরা যেন নেয়। হ্যাঁ, অবশ্যই। আর আমি অনেক ধন্যবাদ প্রোগ্রামের জন্য। আমি বলবো যে অপশন গাইনি অনেক, মানে আমাদের অ্যান্টিনেটাল কেয়ার এবং মেয়েদের এসব অসুখ বিসুখ নিয়ে অনেক টপিক আছে। আপনারা আপনাদের টপিকগুলা ওমে, মানে অর্চি এবং সুমিতের কাছে জানিয়ে দেবেন, তাহলে আমরা নেক্সট ডে আবার ওগুলো নিয়ে আলোচনা করতে পারব। সব প্রেগনেন্ট মায়েরা, বাচ্চারা সব ভালো থাকুন, সুন্দর থাকুন, ইনশাআল্লাহ আবার কথা হবে।
রাখি আমার নামে কদম ফুল আমার দাঁড়ে ময়না পাখি আমার নামে কদম ফুল আমি কেমনে এবার ফিরি ঘরে শুনালি 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 চাঁদের আলো কেমনে ফিরি ফুল মাঝরি